नमो महावतन्नाय श्रीमत्प्रदायते कृष्णाय कृष्णाय
शिक्षास्त्र के कहे कृष्ण लीला क्रम यहाँ पे भजन क्रम लीला उद्गम शिक्षास्त्र के थे। कृष्ण बाल्यकाल थी के ये लीला कहा लीला क्रम विकास अष्टम श्लोके से तार शक्ति के जित दिया श्रीमती राधिका महाभावेरो प्रेम वैचित्य भावित दिग्दर्शन प्रथमे ते श्रद्धा आरंभ लो शिक्षा के प्रथम ये श्रद्धा जतदिन अज्ञान था कपटता था ततदिन तो हो ना এই যেন প্রথমই লীলা হল কৃষ্ণের আবির্ভাবের সঙ্গে ওই সব লীলার ক্রম গত পরশু আমি সংক্ষেপে কিছু সূত্র পেতে নির্দেশ করেছি। এখন ওইখান থেকে আরম্ভ করে গুরু পদার্থে ভজন সাধন অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম প্রেমের মধ্যে দুইটি একটা বিপ্রলম্ব ভাব আর একটি সম্ভোগাত্মক বিপ্রলম্ভাত্মক এবং সম্ভোগাত্মক সম্ভোগাত্মক মধ্যে প্রথম বিপ্রলম্ভাত্মক মানে হল যুগায়তম নিমিষ আর সম্ভোগাত্মক মধ্যে আসল প্রেম বৈচিত্র্যের মধ্যে আশ্রিত আপাদ এইসবগুলি তিনি বর্ণন করেন। এই জন্য বলছেন যে সে ভজন করতে করতে ক্রমানুসার যদি ভজন করে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছেন সপ্ত জিহ্বা তার সাতটি জিহ্বা প্রথমে কেতু দর্পণ মার্জনম থেকে করে দিয়ে তিনি শিক্ষাস্তকে ভক্তি বিনোদ ঠাকুরের সম্বোধন ভাষ্যেতে তিনি লিখছেন কৃষ্ণ নাম চিন্ময় অতএব এই কৃষ্ণ নাম যখন চিন্ময় গোলোক বৈকুণ্ঠের ধাম ধামের তিনি বস্তু তাহারা এই জড় জগতে তাহার প্রাদুর্ভাব কি রকম হল এটা তো অসম্ভব। জড় জগত এক রকমের জড় জগত এক প্রকার কা আর চিন্ময় বস্তু এক প্রকার দোনো মে অপোজিট ভাব হয় বিরোধ ভাব কিন্তু ইয়ে যে কৃষ্ণ নাম অপ্রাকৃত इस जगत जड़ जगत में कैसे परम विजय से तार विजय एक जगत से की रकम हवे हो तखन तिनि जीव स्वरूप इत्यादि कथा बोले दिए बोले नीचे कृष्णा अप्राकृत कृष्ण कृष्ण भक्ति अप्राकृत कृष्ण सब कुछ व्यापारी होते सच्चिदानंदम तथापि এটা জড় জগতে কিরকম ভাবে উপস্থিত হলো এই কৃষ্ণ নাম এর প্রক্রিয়া আমি তোমাকে বলছি। এই বলে তিনি আরম্ভ করলেন বলেন যে দেখো ব্রহ্মা আমাদের আদিগুরু তিনি ভালো প্রকারে বিচার করেন এই জড় জগতে এই কৃষ্ণ নাম চিন্ময় সচিদানন্দময় বস্তু কিরকম ভাবে প্রকাশিত হবেন যদি প্রকাশিত না হন বিজয় না করেন তাহলে জীবের কোন রকম হয় মঙ্গল এই জন্য শ্রীরাম নিক্ষ তিনবার তিনি বিচার করেন কিরকম বিচার করেন অন্তরতম গভীর ভাবে তিনি বিচার করেন সমস্ত বেদ উপনিষদ ভগবান তার হৃদয়ের মধ্যে প্রাদুর্ভাব করেছেন এখন ওই দ্বারা বিচার করেন বিচার করেন যে সে যতক্ষণ পর্যন্ত কুটস্থ দেবী ভগবান কুটস্থ যে ভগবান তাহারা জানা না হয় ততদিন পর্যন্ত ওই কৃষ্ণনাম যে অপরাধী তাহার বিজয় এই জগতে হবে না। কুটস্থ শব্দের অর্থ আমাদের গোস্বামী বর্গ ছিল ভক্তিনাথ ঠাকুর করেন। কুটস্থ মানে হয় একটি যে নির্বিকার, জড় জগতে থেকে কোন রকম হয় বিকারগ্রস্ত নয়, নিরপেক্ষ জগৎ থেকে। এই জন্য তাহার অপ্রাকৃতত্ব দেখাইবার জন্য বলি যে একেবারে জড় জগতে থেকে অতি নিরপেক্ষ নির্গুণ ইত্যাদি তিনি বললেন যে এই কৃষ্ণ। অথবা কুটস্থ, কুট মানে সিংহ, সিংহ মানে গোবর্ধন সিংহ, স্থ মানে ওইখানেতে থেকে লীলা বিলাস যিনি করেন ওই কৃষ্ণচন্দ্র, ওই যে লীলা বিলাসকারী যে কুটস্থ কৃষ্ণচন্দ্র, তাহার আরাধনা, তাহার আরাধনা কিসে হবে? গোপীগণের সঙ্গে কি সখাগণের সঙ্গে? যে লীলা বিলাস তার থেকে আরো উচ্চ হচ্ছে কৃষ্ণের যে কুটস্থ, কুটেতে যে সব নানা প্রকারের কুঞ্জ এন্ড গহ্বর আছে, পরমদমদন লীলা সন্দরে সন্দরে রচিয়াতে নবজীবন দন্তমস্মিন নমন্দম ইতকিল কল্লাটক লগ্ন কস্তদ্ভয়গুণে নিজ নিকট নিবাসম দেহি। কুঞ্জে কুঞ্জিতে তাহার অদ্ভুত অদ্ভুত রহস্যময় লীলা প্রতিক্ষণে ক্ষণে সম্পাদিত। রাজগোবর্ধন তাহার সাক্ষিণী দানই খেলে, ওইখানে যে দান খেলি ত্যাগি যেতে তাহার সাক্ষিণী হচ্ছেন রাজগোবর্ধন। অতএব ওই কুটস্থেতে কুটের অর্থাৎ গোবর্ধন পর্বত ইত্যাদিতে যে লীলা বিলাসময় কৃষ্ণচন্দ্র, উনাকে যদি কেউ আরাধনা করে, আরাধনা কি প্রকারে করবে? হয় গোপগণের আনুগত্যে, নয় গোপীগণের আনুগত্যে। এইরকম যদি কেউ আরাধনা করে তাহলে তাহাকে প্রাপ্ত হতে পারে, তার ওই কৃষ্ণ নাম জগতে অবতরণ। এখন এইটাকে দেওয়ার জন্য তিনি বলেন যে জীব স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণদা, যত জীব জিতনে জীব হ্যাঁ সমস্ত কৃষ্ণকে দাস। এখন কৃষ্ণ দাসত্বে কেউ কেউ বলছে যে কৃষ্ণ দাস যে তাহার জীবের স্বরূপেতে আছে ওইটি এখন কোন রস ইত্যাদি তাহার মধ্যে কোন স্বরূপের স্থিতি নাই, সেটি এমনই একটা স্বরূপ আছে কি সঙ্গ প্রভাবেতে তাহার যেরকম সঙ্গ হবে সেই রকম হবেতে উচিত হবে। তারপর একটি কাঁচ স্ফটিক শিলা কাঁচ আছে, তার উপরে লাল ফুল দিয়ে দাও তাহলে লাল রং হয়ে যাবে, হলুদ দাও তাহলে হলুদ হয়ে যাবে, কালো দাও কালো হয়ে যাবে, তার নিজস্ব কোনো কিছু নাই, ওইরকম দিয়ে চলতেন। কিন্তু ভক্তিপ্রণব ঠাকুর স্পষ্ট করে এক জায়গা না দশ বিশ জায়গাতে তিনি বলছেন জীবের একটা স্বরূপ আছে, যেরকম এই শরীরের একটা গঠন আছে তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সব রয়েছে, মন বুদ্ধি অহংকার চিত্ত ইত্যাদি রয়েছে, এর ভিতরে সে আত্মাও আছে। ওই রকম ভাবে জীব স্বরূপের আত্মা দ্বারাই গঠিত একটা শুদ্ধ চিন্ময় স্বরূপ আছে প্রত্যেকটি জীবের, যত জগতে জীব আছে ওই স্বরূপটি ভজন প্রভাবেতে বিশেষ করে নাম প্রভাবেতে ক্রমে ক্রমে সাধুগণের আনুগত্যেতে বৈষ্ণবগণের আনুগত্যেতে সেটি এই ক্রমে 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 শ্রদ্ধা সাধুসঙ্গ আবাসে সাধুসঙ্গ পরে আবার গুরু পদার্থে অনর্থ নিবৃত্তি ভজন ক্রম অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব ইত্যাদি পর্যন্ত সেটি বিকশিত। ওইটি ওই রকম হয় যদি ভজন প্রণালী সবগুলি অবলম্বন যদি করা যায়, যেরকম আমাদের গোস্বামীগণ সবগুলি দেখি তাহলে এই ক্রমেতে এই চিন্ময় নাম সেটি জীবের শুদ্ধ স্বরূপেতে সেটি স্ফুটি থাকে। প্রথমে এইটা নামাপরাধ রূপেতে থাকবে অথবা নামাভাস রূপে পরবর্তীকালেতে শুদ্ধভাবে ভজন করতে করতে অন্যর্থ নিবৃত্তি করে দিয়ে সম্বন্ধ জ্ঞান উদিত করিয়ে দিয়ে আবার শুদ্ধ নামে দিয়ে দিয়ে নামাভাস তারপরে নামাপরাধ। এই সম্বন্ধে বিস্তৃত আলোচনা করেছেন, আমরা সময় অনুসারে সেই সমস্ত আলোচনা করছি। এখন ছিল ভক্তিগুণ ঠাকুর বলছেন যে এই প্রথম শ্লোক থেকে এই শিক্ষাকে কহে কৃষ্ণ লীলা ক্রম এক দুই তিন চার পাঁচ ছ সাত আটটি শ্লোকেতে তাহার আটটি স্তরের বর্ণন করা হয়েছে এবং এই আটটি স্তর ভক্তি অনুশীলন করতে করতে নাম অনুশীলন করতে 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 এক একটি স্তর ওই নিষ্ঠা রুচি আসক্তি ভাব বিপ্রলম্ব প্রেম আর সম্ভবাত্ম প্রেম এই আটটি স্তরের মধ্যে আট রকমের অনুভূতি তাহার হয়েছে। এইরকম হল করে ওই চিন্ময় নাম তখন রাধাকৃষ্ণ স্বরূপেতে প্রকৃতি। তারপরে বলছেন শিক্ষা সাবধানে ক্রম ধর যদি সিদ্ধি চাও, যদি সিদ্ধি চাও, যদি আপ লোক সিদ্ধি চাহতে হ্যাঁ তো জয়সা কি ভক্তি নো ঠাকুর শাস্ত্রো সে গোসাই গ্রন্থো সে উনোনে ক্রম দিয়া হ্যাঁ যে ক্রম প্রদান করেছেন সেই ক্রম অনুসারে তোমরা ভজন করো। সাধু চরিত্রে দেখি শুদ্ধি বুদ্ধি পাও এবং সাধুগণ বৈষ্ণবগণ আমাদের পূর্বাচার্য যেরকম ভজন পদ্ধতি অবলম্বন করেছেন রূপ রঘুনাথ প্রভৃতি ওই পদ্ধতি অবলম্বন করে ধীরে ধীরে রূপ রঘুনাথ যে কি পদ্ধতি অবলম্বন করেছেন তাহাদের গ্রন্থেতে প্রারম্ভ থেকে মন শিক্ষা উপদেশামৃত ইত্যাদি গ্রন্থেতে দিয়েছেন তাহা ওই কবাবলী গ্রন্থেতে আর স্তমালা গ্রন্থেতে এইসবগুলি বচন পদ্ধতি এইসবগুলি আছে। এইসবগুলি ক্রমগুলিকে যাহাদের প্রয়োজন তারা এইসবগুলি করবে। তার মধ্যে আবার দিয়েছেন বিশাখানন্দের স্তোত্র সেগুলি হচ্ছে সম্বন্ধ, সম্বন্ধ আমাদের কিরকম ভাবে হবে একটা সম্বন্ধ ভজন রাজ্যেতে কৃষ্ণে কৃষ্ণকে ধরে হয় কৃষ্ণের মা আমার মা কৃষ্ণের বাবা আমাদের বাবা কৃষ্ণের সম্বন্ধিত সবগুলি সম্বন্ধ যমুনার সঙ্গে বৃন্দার সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ এদের সম্বন্ধ ধরে আর দ্বিতীয় সম্বন্ধ হচ্ছে শ্রীমতী রাধিকার দিয়ে। যদি রাধিকার দাস পাল্য দাসী আমরা হই উনার সঙ্গে সম্বন্ধ থাকে যদি তাহলে শ্রীমতী রাধিকার মা আমাদের মা রাধিকার পিতা আমার পিতা রাধিকার ললিতা বিশাখা ইত্যাদি সঙ্গে যে সম্বন্ধ বর্ষানার সঙ্গে নন্দগামের সঙ্গে যে সম্বন্ধ যাবতের সঙ্গে সম্বন্ধ যে ওই সম্বন্ধ আমাদের এই হচ্ছে বিশেষ সম্বন্ধ জ্ঞান। এই সম্বন্ধ জ্ঞানের উপরেতে সব ভজন রাজ্য প্রতিষ্ঠিত। যাদের সম্বন্ধ জ্ঞান হয় নাই একটা ভেদ আইডিয়া আছে সাধারণ ভাবে একটা সাধারণ আইডিয়া আছে জীবের স্বরূপ ভয় নিত্য কৃষ্ণ দাস কি স্বরূপ কৃষ্ণের দাস কৃষ্ণের দাস কি রকম পাঁচ রকমের তো সব এই যে আছে রতি ওই রতির সম্বন্ধ যুক্ত পাঁচ রকমের সেবকী হচ্ছে কৃষ্ণের দাস। এখন ভক্তিগুণ ঠাকুর বলছেন যে সে যদি জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস হয় তাহলে তাহার একটা স্বরূপ নিশ্চিত রূপে আছে সে স্বরূপ তাহার কি রকম এমনকি তার মধুর রসে শ্রীমতী রাধিকার পাল্য দাসী পর্যন্ত জীবের অধিকার হতে পারে তার এই তার স্বরূপের মধ্যে হতে পারে। ওইটা বলছেন যে সিদ্ধ দেহ সাবধানে ক্রমে ধরি সিদ্ধি যদি চাও সাধু চরিত্র দেখি শুদ্ধি বুদ্ধি পাও সিদ্ধ দেহতে ক্রমে ভজন ওই যে সিদ্ধ দেহ ক্রমে ক্রমে সে আমাদের হৃদয়তে উঁকি মারবে গুরুদেব ওইটা দেখে গুরুর সঙ্গে আমার নিজের হৃদয়ের কথাও অবগত করাব। তিনি যেরকম ব্রজনাথ আর বিজয় কুমারকে জৈব ধর্মেতে যে উপদেশ দিয়েছেন, এম শ্রীল সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভগবতামৃতকে যে আমাদের উপযোগী যে শিক্ষা দিয়েছেন, ওই রকম হয়তো ভজন করলে করতে 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 সিদ্ধ দেহ উদিত হবে। এই সিদ্ধ দেহ উদিত হওয়ার পূর্বে কল্পনা এবং বিকল্পনা করে যদি আমরা উপরতে যাই সিদ্ধ দেহে, তাহলে অনর্থ ফল হয়ে যাবে। শিক্ষার্থক চিন্তন কর স্মরণ কীর্তন, ওই শিক্ষার্থকের স্মরণ যে লীলা সঙ্গে সম্বন্ধ আছে আর তাহার কীর্তন কর, ক্রমে অষ্টকাল সেবা হবে উদ্দীপন, সকল অনর্থ যাবে পাবে প্রেমধন, চতুর্বর্গ ফলগু প্রায় হবে অবশ্য। এই ভজন প্রভাবেতে কামনা বাসনা চতুর্বর্গের যে ইচ্ছা কামনা সব ধন ভজন প্রভাবে। কেউ ভজন আরম্ভ করবার পূর্বে কোটি কোটি চেষ্টা করুক যে আমার অনর্থ দূর হোক, অনর্থ কিছুতেই দূর হবে না, আরো বাড়তে চলে যাবে, ধ্রুব নিশ্চিত বাড়বে। আমার অনর্থ দূর হোক, আমার অনর্থ দূর হোক, আমার অনর্থ দূর হোক, আমার স্ত্রী সঙ্গ দূর হোক, আমার কামনাগুলি দূর হোক, এই শুধু করতে থাকুক, তাহলে আর গুলি বেড়ে যাবে। আর যদি এর বিপরীত সবসময় নাম কীর্তন করে, সাধুকণের আনুগত্যতে ভজন করে, নিরন্তর হরিকথার শ্রবণ করে, ওই নধা ভক্তি ইত্যাদি এক এক অঙ্গ পালন করতে চলে যায়, তার সময় না এইগুলি চিন্তা করে যে আমার অনর্থ, তখন ধীরে 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 সাধু সঙ্গ ক্রমেতে গুরু কৃপাতে ভগবত কথা ক্রমেতে তাহার সকল অনর্থ যাবে প্রাণে পাবে প্রেমধন, চতুর্বর্গ ফলগু প্রায় হবে অদর্শন, তখন এই সবগুলি ফলগু একসাথে সব দূর হয়ে যাবে। চেতু দর্পণ মার্জনম ভব মহা গাভাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্মপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকেত। ভক্তিবিনোদ ঠাকুর সংক্ষেপেতে অর্থ সংকীর্তন হইতে পাপ সংসার না, সংকীর্তন দ্বারা পাপ সংসার অনর্থ অবিদ্যা অপরাধ সবগুলি দূর হবে। যে যে অবস্থাতে আছে সেই অবস্থাতে কৃষ্ণ নাম সংকীর্তন কর, সাধু সঙ্গ করবে, সুকৃতি হোক, পূর্বজন্ম সংস্কার এক জন্মের সংস্কার দ্বারা পুষ্ট হয়ে তাহলে একটি আরো সংস্কার, ওই সময়তে যদি আমার শুদ্ধ গুরু অভি অভি পাওয়া নাই গেল তথাপি কীর্তন করবে, করতে 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 আর সাধু মানে কৃপাতে তখন শুদ্ধ গুরু পদার্থ নাম দীক্ষা ইত্যাদি সম্বন্ধ জ্ঞান ইত্যাদি উদিত, তখন হরিনাম সংকীর্তন করতে করতে সংসার পাপ সংসার নাশ। সংসার মানে কি? পাপ সংসার, সংসারের প্রতি যে আসক্তি আছে, দেহ দেহ ইত্যাদি প্রতি যে আসক্তি, এর নাম হচ্ছে আসক্তি রহিত যদি এই সবগুলি থাকে তাহলে সংসার নয়, সব কিছু হচ্ছে আসক্তির উপরে সে নির্ভর। তো চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন চেতু দর্পণ মার্জনম, জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, তবে জীবের কতগুলি তার সম্য আছে, সব জীবের উদ্গম স্থান হচ্ছে বলদেব প্রভু, যত রকমের মূল উদ্গম বলদেব প্রভু। এটা যে বলা হচ্ছে এটি ভাষার একটি মল এর উপরে আছে, যারা ভজন কর্মেতে এই মলগুলিকে দূর করে দিয়ে চিত ভাবটা উপলব্ধি করবে তারা কিছু বুঝবে, যেরকম হয়েছে বলদেব শ্রীকে এই সবজিগুলি প্রকটিত হয়েছে, তাহলে কোনো না কোনো এমন একটি সময় আছে যখন বলদেব প্রভু শ্রীকে প্রকটিত হয়েছে, এর পূর্বে প্রকটিত ছিল না, এইরকম একটা বুদ্ধি আছে। এই হচ্ছে মায়ার বল। এছাড়া আর কোনো বলবার উপায় নেই। জীব নিত্য, যখন নিত্যই যখন হলো তাহলে আবার তাহার প্রাদুর্ভাব হলো, জীব প্রকটিত হলো, তার সৃষ্টি হলো, এই শব্দগুলি হতে পারে না। তথাপি আমাদের মতন জড়বদ্ধ জীবগণকে বুঝাইবার জন্য শাস্ত্রে এইরকম বলেছে, হরিগুরু বৈষ্ণব বললেও এইরকমই বলবে, উপায় নেই। তো বলবে প্রভুটিকে নিত্যভাবেতে ব্রজেতে যে সমস্ত জীবগুলি প্রকটিত হলো, আর ওই কৃষ্ণ লীলা ব্রজের লীলাতে কৃষ্ণের সেবক, কৃষ্ণের সেবা, তারা নিত্য মুক্ত এবং মধুর ভাব। মহাশঙ্কর তারপরে মূল সংকর্ষণ, ওখান থেকে যে সমস্ত জীবগুলি প্রকটিত হল, ওরা দ্বারকা মথুরা ইত্যাদিতে কৃষ্ণের সেবার মধ্যে হল। নিশ্চয়ই আছে, তথাপি বলা হচ্ছে। আবার তার থেকে হলেন প্রকাশ, তাহার মহাসংকর্ষণ, তা থেকে অনন্ত কোটি জীব প্রকটিত হল, যারা বৈকুণ্ঠ ধামেতে যে সমস্ত কোটি কোটি যে ভগবানের প্রকাশ বিগ্রহ আছে, নৃসিংহরাম ইত্যাদি, বরাহদেব, কূর্মদেব, তাহাদের সবগুলি সেবাতে নিযুক্ত, এরাও সব নিত্য মুক্ত। মায়ার সঙ্গে সম্বন্ধ না, মায়া যে কি তাহারা জানে না। যেরকম আমরা বা জানি না যে চিত জগৎ কি, বৈকুণ্ঠ জগৎ কি, গোলোক বৃন্দাবন কি, কোন অনুভূতি সেখানকার নাই। ওখানকার মুক্ত জীব, এই যে তিন স্তরের বললাম, ওদের মায়া সঙ্গে মায়া জগৎ কেমন হয়, এখানকার দুঃখ কেমন, উপলব্ধি কেমন, এরা তারা জানে না। তারপরে চতুর্থ, ওই বলদে প্রভু চতুর্থ প্রকাশ হচ্ছেন প্রকাশিত হয়ে তারা যদি প্রকৃতির দিকে দৃষ্টিপাত করল, তখন প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয়ে এই জগতে সে বদ্ধ হল। আর কতগুলি জীব যারা বৈকুণ্ঠের দিকে দেখল, দৃষ্টিপাত করল, তারা ওই যোগমায় আসক্তি প্রদান করে দিয়ে তাহাকে বৈকুণ্ঠে নিয়ে। এখন জীব যদি স্বরূপতা কৃষ্ণ দাস, কৃষ্ণের অংশ হয়, তাহলে মায়ার দিকে তাকালো কেন? আর কত জীব বৈকুণ্ঠের দিকে দৃষ্টিপাত করে, ওই দিকে কেন গেল, এটা কেন হল? এর উপরে সে বদ্ধজীব বিশেষ বিচার করতে হয়, অচিন্ত ব্যাপার, শাস্ত্রের উপরে বিশ্বাস করতে হয়, শাস্ত্রের উপর বিশ্বাস করতে হয়, হরিগুরু বৈষ্ণবের বাক্যেতে বিশ্বাস করতে হয়। বহু সন্দেহ এই স্থিতিতে উৎপন্ন হবে, যথার্থ পক্ষে তটস্থ অবস্থা বলে কোন জিনিস নাই। সেটি উপমা দিয়ে বুঝাইবার জন্য বদ্ধ জীবকে এটি বুঝাচ্ছি, জীব চিন্ময় কিন্তু ভগবানের অঘটন ঘটন ঘটিয়েছি শক্তির দ্বারা, এমন যে জীব যে চিন্ময় তার অংশ, তাকে এমনভাবে তিনি করে দিলেন স্বরূপেতে যাতে সেটি মায়া বশ যোগ্য হতে পারে। তার স্বরূপ চিন্ময়, চিন্ময় কখনো জড়ের ভিতরে আসবে না, তার জড় ভাব আসতে পারে না, কিন্তু এমন একটা ঘটন ঘটন ঘটে সেই যোগ মায়া শক্তি, যার শক্তি প্রভাব হচ্ছে জীব চিন্ময় হয়েও বদ্ধ জীবে আকর্ষণেতে আকর্ষিত হয়ে নিজেকে বদ্ধ মনে করে, এই জন্য তাকে তটস্থ বলে। এমনকি যদি মুক্ত যদি হয়ে যায়, মুক্তাপি জানতি পুনর্বন্ধ সংসার বাসনা, মুক্ত হয়ে তার মধ্যে মায়াপাশ যোগ্যতা তাহার থাকবে, এইটি হচ্ছে জীব আর ভগবানের মধ্যে, ঈশ্বরের জীব আর ব্রহ্মের মধ্যে এইটি হচ্ছে মূল ভেদ। ভগবান সব সময় মায়ার অধিপতি থাকে, মায়াপতি, জীব কিন্তু মায়াবদ্ধ হওয়ার যোগ্যতা তাহার মধ্যে মুক্ত হবে, এর উপরে ভগবান কোনো কন্ট্রোল করেন না। এইটি যে স্বতন্ত্রতা জীবকে দিয়েছেন এ হচ্ছে একটা সুন্দর একটা অমূল্য নিধি জীবের পক্ষে, যাতে তাহার ভগবানের এই চিন্ময়ী লীলায় সপরিপ্রকার। সব বিচার করে অন্তে তিনি বললেন বদ্ধজীবকে, তত্ত্ব লীলা যখন তুমি কিছুতেই না পার পাব তখন ওই তত্ত্ব লীলা। এই জন্য জীব যে সংসার বদ্ধ হয় কি মুক্ত হয় ওটা জীব নিজের স্বতন্ত্রতার অপব্যবহার এবং সদব্যবহারের উপর নির্ভর করে। ভগবান এই জন্য দায়ী, তাহার ওই স্বরূপের এইরকম একটা বিচিত্র স্বতন্ত্রতা দিয়ে দিয়েছেন, এই স্বতন্ত্রতার জন্য এই সবগুলি হচ্ছে। কেন হচ্ছে? ভগবান সব জেনেও জীবকে কষ্ট কেন দিচ্ছেন? এও তাহার একটি লীলা। এই জন্য তিনি বললেন যে যদি ঘরে আগুন লেগে যায় তাহলে ওই কারণ দেখো না, আগে আগুনটাকে নিবাও তারপরে কারণ দেখবে। ঘরে সে আগুন লেগে গেল, বাড়ির মালিক বলছে ভাই আগুন কিরকম লাগলো, নিশ্চিত কেউ বিড়ি ফেলেছে, কেউ হয়তো লাগিয়ে দিয়েছে, কোন সত্তু লাগিয়ে দিয়েছে, কি কিছু হয়েছে অনুসন্ধানে ঘর আর দাউ দাউ করে চলো, যতে যত আবার প্রায় পুড়ে এসেছে, উনি কারণ অনুসন্ধান করতে থেকে গেলেন আর এদিকে ঘর সব জড়ছিল। এই জন্য সাধু গুরু বৈষ্ণব যা বলছে ওই পর্যন্ত তুমি বুঝো, এখন ঘরের আগুন নিভাও, মায়া কিরকম ভাবে যাবে, আমি কৃষ্ণ সেবাতে কিরকম প্রবেশ করব, এইটি আমাদের বিচার বিচার করে দিয়ে হরিভজন। এই জন্য বলছেন এই শ্লোকেতে চেতো দর্পণ মাত্র, জীব যখন বদ্ধ হয়েছে এই জগতে আসবে তখন তাহার স্বরূপ দু রকমের শরীরের দ্বারা, একটা হচ্ছে মহত্তত্ত্ব, ওই মহত্তত্ত্ব ক্রমশ ঘনীভূত আরো হয়ে মহত্তত্ত্ব অহংকার মন এবং বুদ্ধি এই চারটি মিলিত হয়ে একটি সূক্ষ্ম শরীর বলে, ও তদ্বারা প্রথমে আচ্ছা মায়া সবচেয়ে প্রথম এবং সব থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম অতি সূক্ষ্ম যার মধ্যে আত্মাও সব দেখা যায় কিন্তু স্পর্শ করতে পারা যায় না, এ হচ্ছে মহত্তত্ত্ব। জীবের প্রথম ঝিল্লি হচ্ছে এইটি মহত্তত্ত্ব, ওটাকে চিত্ত বলে। তারপরে ওইটি যখন ঘনীভূত হল তখন অহংকার, এই অহংকারটাও আবার তিন রকমের রাজস তৈজস বৈকারী, এত দ্বারা যাওতি সব শরীর এইগুলি হচ্ছে সূক্ষ্ম শরীর আর তারপরে স্থূল শরীর হতে লাগে, তখন ওই ক্ষিতি অক্ষেজ মরুত বম আর তাহার বিকার হয়ে কি হল পঞ্চ তত্ত্ব তন্মাত্রা, রূপ রস গন্ধ শব্দ এই সবগুলি মিলিত হয়ে জীবের এই স্থূল শরীর হয়ে আপত্তি হয়ে গেল। দেখলো যে সূক্ষ্ম শরীর দ্বারা ভোগ হবে না, এই জন্য স্থূল শরীর করে দিয়ে ত্রিতাপ দ্বারা দগ্ধ করে দিয়ে তার বৈমুখতা দূর করবার জন্য কৃপাবশ ভগবানের ইচ্ছাতে মায়া গেল, মায়াও অত্যন্ত কৃপালু, আমাদের ইচ্ছাটা কোন উদ্ধার হওয়ার পথ নাই। যখন ছেলে দুর্দান্ত হয়ে উঠে তখন পিতা এক চড় দিয়ে দেন, তখন যে সে তালটা মারবে তখন সে কিছু এইরকম হয়েছে জীব এই তৃতাপ কষ্ট ভোগ করছে মায়া হয়েছে। এই জীবের পরে যে লেগে আছে স্থূল শরীর এবং তার ভিতরে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীরের মধ্যে এখন আমাদের হচ্ছে মন প্রধান যাকে বলে চিত্ত, ওইটি তার সূক্ষ্ম অবস্থাতে মহত্তত্ত্ব, ওর উপরেতে এই সবগুলি ময়লা লেগে আছে, ওই ময়লাটা যদি সরে যায় তাহলে ভগবানকে আর একটু দর্শন ইত্যাদি বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। তবে আমি হৈরবি, কিন্তু আমি মুক্ত হয় নাই এই দূর না হওয়া পর্যন্ত। যখন শুদ্ধ মন হবে তখন বোতলের মধ্যে কোন একটা জিনিস থাকে, একটা কাঁচের আড়ালে একটা জিনিস থাকে, আলমারির ভিতরে বই, নাম টাম বলতে পারি এই অমুক বই দেখতে পাওয়া যাবে, কিন্তু হাত ধরে বাহার করা যাবে না, ওই কাঁচটা আছে ওই রকম হয়ে এই অবস্থা। এই বলছেন যে চিত্তরূপে যে ময়লা লেগে আছে, ময়লা কি? ওই অবিদ্যাই বলো, অবিদ্যা মানে কৃষ্ণকে না জানার নাম হচ্ছে অবিদ্যা। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তার দে সংসার আদি। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান ইচ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাপা দিয়া, পিছাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব। মায়াগ্রস্ত আমরা এখন কত রকমের কামনা বিকামনা এসবগুলি, এখন প্রথম আমাদের কি কর্তব্য? এখন যে গৌণ কর্তব্য ওই কি মুখ্য কর্তব্য হয়ে গেছে, মুখ্য কর্তব্যটা আমাদের এখন প্রথমে শরীরটাকে ঠিক রেখে, খাওয়া দাওয়া কাপড় সব ঠিক রেখে, পারে সময় যখন হবে তখন ভগবান ভজন করবো, এই বদ্ধ জীবন।